You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1. The following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
রাজমুকুট চরণে দোলে যায়, সুখে চিত রহে না রহে না তোমারে পাইলে আর সখা তোমারে পাইলে আর
সপ্তাহ ঘুরে আবার ফেরত এসেছে আপনাদের মাঝে প্রতি সপ্তাহের বাংলা অনুষ্ঠান নিয়ে আমি সুমিত। আজকের অনুষ্ঠান পরিচালনার প্যানেলে বিরতিয়ে রয়েছে আমি একাই। এই অনুষ্ঠান আপনারা শুনতে পারেন প্রতি বুধবার রাত 8:30 থেকে রাত 9:15 অবধি রেডিও 4EB98.1 বাংলা ভাষায় প্রচারিত ব্রিসবেনের একমাত্র বাংলা স্টেশন এটি, যেখানে প্রতি বুধবারে আমরা বাজিয়ে থাকি আপনাদের পছন্দের কিছু গান এবং সেই সাথে আড্ডা হয়, গল্প হয়, সেই সাথে আরও আমরা শেয়ার করে থাকি বিভিন্ন দেশ বিদেশের খবর, সাম্প্রতিক খবর, এবং কখনো কখনো আমরা চলে যাই কিছু ইতিহাসের পাতায়। তো প্রথম যে গানটি শুনলেন সেই গানটি অদিতি মহসেনের গাওয়া, গানের কথা এবং সুর রজনীকান্ত সেনের। রজনীকান্ত সেন, যারা খুব একটা পরিচিত না রজনীকান্ত সেনের সাথে, তিনি বাংলার যে পাঁচ কবি বলা হয়ে থাকে পঞ্চকবি, সেই পঞ্চকবির একজন। বাকিরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন এবং ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা রেনেসা যখন হয়েছিল সে সময়ের এই পঞ্চকবি ছিলেন পুরোধা, এবং তারাই বলা যায় বা একদম মানে একমাত্রভাবে এই পাঁচজনই বাংলা সাহিত্যকে যেই একটা অবস্থানে নিয়ে এসছেন সেটার উপরে ভিত্তি করে সেটাকে সঞ্চয় করেই আমরা এগিয়ে গিয়েছি। মূলত এই পাঁচজন কবির আগে বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যের অন্য যে উপকরণগুলো যেমন গল্প, কবিতা, গান, এই ব্যাপারগুলি অতটা সমৃদ্ধ ছিল না, ছিল বইকি, কিন্তু ঠিক এতটা মানে যেটাকে বলে বিস্তৃত সেটা ছিল না, সেটা হয়ে এসছে এই পাঁচজন কবির ছোঁয়ায়। এবং রজনীকান্ত সেন বাংলাদেশেই জন্মগ্রহণ করেছিলেন পাবনাতে, অ্যাকচুয়ালি সিরাজগঞ্জে, যেটা ব্রিটিশ আমলে পাবনা নামে পরিচিত ছিল, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন কলকাতাতেই। চলে যাই কিছু এখনকার কিছু খবরের মধ্যে। আজকের অনুষ্ঠানটি কোনো ব্যতিক্রমী বা কোনো স্পেশাল কোনো অনুষ্ঠান নয়, এটি গতানুগতিক ধারার যে ধরনের এটি পাঁচ মিশালি টাইপ অনুষ্ঠান আমরা করে থাকি সপ্তাহে, সেরকম একটি অনুষ্ঠান যেখানে কিছু খবর থাকে, কিছু গান থাকে। তো যেটা প্রথমেই যে নিউজটি সেটা আমাদের এখানকার রিলেটেড, অস্ট্রেলিয়ার রিলেটেড, কারণ আমরা অনেকেই জানি যে অস্ট্রেলিয়ার যে নাগরিকত্ব প্রদানের ব্যাপারটি সেটি নিয়ে বেশ আলোচনা চলছে, ঝড় চলছে বেশ কয়েক মাস ধরেই। তো এখনও আইনটি কিন্তু পাশ হয়নি পার্লামেন্টে, সংসদে। তো এই পাশ না হওয়া পর্যন্ত আমি যতদূর জানি যে এটি উড়ো খবর, আমি ঠিক সঠিক নই, তবে আমার কিছু বন্ধু বান্ধব যারা নাগরিকত্বের জন্য এলিজিবল হয়েছিলেন তারা এখন আর তারা অ্যাপ্লাই করলেও হয়তো বা সেটা ফাইনালাইজ হচ্ছে না। তো সেই বিষয়ে তারা দেশটির মানে অস্ট্রেলিয়ার যে বিরোধী দল লেবার পার্টি তারা দাবি জানিয়েছে যে আগের আইনই যতদিন না পর্যন্ত বিলটি পাস হচ্ছে ততদিন পর্যন্ত আগের আইনই যেন নাগরিকত্ব দেয়া হয়ে থাকে। নাগরিকত্ব এখন যেভাবে দেয়া হয় সেটা কম বেশি আমরা সবাই জানি, তবু একটু রিমাইন্ডার দিয়ে যে 4 বছর ধরে স্থায়ী বসবাস করতে হয় এবং অবশ্যই বা 4 বছর স্থায়ীভাবে বসবাস করতে এবং তার মধ্যে অবশ্যই 1 বছর কন্টিনিউয়াসলি একজন চিরস্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে আমাদেরকে থাকতে হয় এবং তারপরে আমরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারি। এখন যেহেতু এটা করা হয়েছে যে পার্মানেন্ট রেজিডেন্সির পরে 4 বছর থাকতে হবে এবং সেই সাথে ইংরেজিতে দক্ষতাটা আরও কঠিনভাবে প্রমাণ করতে হবে, তো এই নিয়ে বেশ খানিকটা সমালোচনা, আলোচনা এবং কথা বিতর্ক, তর্ক বিতর্ক চলছে অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে, স্পেশালি যেসব দেশ থেকে অস্ট্রেলিয়াতে লোকজন এসছে সাম্প্রতিক সময়ে, তাদের মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দেশ, কারণ বাংলাদেশি নাগরিকত্বের অনেকেই ইনক্লুডিং মি আমরা অনেকেই এখানে এসেছি এবং পরবর্তীতে এখানকার নাগরিকত্ব গ্রহণ করেছে, যেহেতু বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে, এজন্য কম বেশি আমরা সবাই দুটি দেশেরই নাগরিক এবং দুটি দেশের প্রতি আমাদের সমানভাবে দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা রয়েছে। লেবার পার্টির অন্যতম মুখপাত্র টনি বার্ক বলেছেন, অস্ট্রেলিয়ার বর্তমান আইনে নাগরিকত্ব গ্রহণের জন্য বিবেচ্য এমন অনেক মানুষ এখন প্রস্তাবিত আইনের আওতায় আবেদনই করতে পারছেন না। এটা স্পষ্টত অস্ট্রেলিয়ার আইনের বিরোধিতা উল্লেখ করে তিনি বলেছেন, এটি একটি অস্বাভাবিক অবস্থা। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন জানিয়েছে, 20 এপ্রিলের আগে নাগরিকত্বের আবেদনগুলোর প্রক্রিয়া চলছে। এছাড়া গত 18 সেপ্টেম্বরের মধ্যেই 90 ভাগ আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের দিন থেকে 14 মাসের মধ্যেই সিদ্ধান্ত প্রকাশ করা হবে। মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটি কিন্তু আগে তা এতটা ছিল না। 14 মাস যেহেতু এখন লাগছে, আগে তো এতটা সময় লাগতো না। আগে বড় জোর এক থেকে এক মাসের মধ্যে একটা না কিছু নিউজ পাওয়া যেত এবং পূর্ণাঙ্গভাবে নাগরিকত্ব পেয়ে, মানে নাগরিকত্বের আমরা যে সিটিজেনশিপ সেরেমনি বলে থাকি, সেই সেরেমনি অংশগ্রহণ করে নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পেতে হয়তো বা 3 থেকে 4 মাস সময় লাগতো, বড় জোর একদম সব মিলিয়ে। এখন 14 মাসই লাগছে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত শুধুমাত্র জানতে। তো এটা একটা আশঙ্কাজনক ব্যাপার, কিন্তু এই সাথে আমি সবাইকে আবারও আশাবাদ জানাচ্ছি যে আপনারা আশা রাখুন যারা এরকম ঝুলে গেছেন বা মানে একটা ত্রিশঙ্ক অবস্থায় আছেন, তাদেরকে আমি আবারও বলছি আপনারা ভরসা হারাবেন না, আস্থা হারাবেন না, অবশ্যই কিছু না কিছু হবে এবং যা হবে মনে করবেন সেটা সরকার ভেবে চিনতে ভালো করে চিন্তা ভাবনা করেই ডিসিশনটা নিচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই আস্থা হারাবেন না, ভরসা এবং বিশ্বাস হারাবেন না। আমরা যে ছোটোবেলায় পড়ে এসেছি যে সংসার সাগরে দুঃখ সাগরের ঠেলাম, সংসার সাগরে দুঃখ সাগরের ঠেলা, আশা তার একমাত্র ভেলা। যাই হোক, আমার প্রথম লাইনটি আমরা ঠিক ওরকমভাবে মনে নেই, বাট জিস্ট যেটা সেটা হচ্ছে যে সংসার এবং জীবন যা আমরা যাপিত করে থাকি তার সবসময়ই সুখ এবং দুঃখ একটা সাথে একটা ওলট পালট হিসেবে থাকে। এই সুখ দুঃখ, সুখের কথাটা আমি বাদ দিলাম, কিন্তু দুঃখের সময় যে আমরা বেঁচে থাকি এবং টিকে থাকতে পারি সেটার একমাত্র উপায় হচ্ছে এই আশা। আপনারা আশা হারাবেন না, নিশ্চয়ই ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। পরবর্তী খবর হচ্ছে যে আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার মেসি, তিনি শিরোনাম এসেছেন, যারা খবর দেখেছেন, দুঃখিত যারা খেলা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন অ্যাকচুয়ালি মেসি যাদব কীভাবে কাজ করেছে, কিন্তু তিনি নিউজেও এসছেন। আমি কিছুটা চুম্বক অংশে সেখান থেকে পড়ছি, খুব সুন্দর একটি প্রতিবেদন লেখা হয়েছে যে মেসি পুরো পাহাড় বোঝে একাই তার কাঁধে বয়ে নিয়েছেন এবং আর্জেন্টিনার গায়ে তার সম্ভবত শেষ ম্যাচ তিনি খেলেছেন এবং খেলে তিনি নতুন ইতিহাস গড়েছেন। আর্জেন্টিনাকে বলা হচ্ছে ছাই ভস্য থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি। দুর্দান্ত হ্যাট্রিকে ইকুয়েডরকে 3-1 গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ড্র করলে হয়তো বাদ পড়ে যেতে হবে, জিতলেও সরাসরি নিশ্চিত নয়, এমন একটি কঠিন সমীকরণ ছিল আর্জেন্টিনার সামনে। ছিল ইকুয়েডরের পর্বতচূড়ায় খেলার কঠিনতম চ্যালেঞ্জ, যেখানে আর্জেন্টিনার সর্বশেষ জয় ছিল 16 বছর আগে। পুরো পর্বতমালা আর্জেন্টিনার কাঁধে চাপিয়ে ম্যাচের মাত্র 40 সেকেন্ডে গোল করল ইকুয়েডর। আর্জেন্টিনা তখন 1970 বিশ্বকাপের প্রথম বাছাই পর্বে ছিটকে যাওয়ার ফাঁদে। এই অবস্থায় দ্রুত গোল না করে মানসিকভাবেই ভেঙে পড়ত আর্জেন্টিনা। বলের অস্বাভাবিক আচরণের সাথে মানিয়ে নিয়ে ইকুয়েডর পাল্টা আক্রমণে আবারও কয়েকবার ত্রাসও ছড়িয়েছে। সেই চাপ থেকে দলকে বের করে আনতে জাদুঘরে একটা কিছু করতেই হতো মেসিকে। 12 মিনিটে জন্ম নিল প্রথম জাদুকরি মুহূর্তটি, ড্রিবল করে বল বাড়ালেন বাঁ প্রান্ত থেকে অ্যাঙ্গেল জি মারিয়ার দিকে, দারুণ বোঝাপড়ায় 1-2। ডি মারিয়ে বাড়িয়ে দেওয়া বলের বক্সের ভেতর থেকে সেই চেনা বাঁ পায়ের শট। উদযাপন করার সময় অতটা নেই, বল নিজেই জাল থেকে কুড়িয়ে বসালেন সেন্টারে। 20 মিনিটে এবার মেসির একার জাদু, ইকুয়েডরের ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাঁ প্রান্তে ঢুকে জোরালো কিন্তু মাপা শটে ক্রসবারের নিচ দিয়ে পাঠালেন জালে, হয়ে গেল 2-1। এগিয়ে থাকতেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা, অন্তত 2 গোলে লিখতে চাই, সেটাও এনে দিয়েছিলেন প্রায় 32 মিনিটে দুর্দান্ত থ্রু বল। ডি মারিয়া রক্ষণের ফাঁদ গোলেও বেরিয়েও গেলেন, সামনে কেবল গোলরক্ষক, কিন্তু বলটা চিপ করতে পারলেন না ডি মারিয়া। প্রথমার্ধ সেখানেই শেষ, কিন্তু পর্বতচূড়ার অক্সিজেনের ঘাটতি 60 মিনিটে ক্লান্তি এনে দিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডর আরও গোছালো আক্রমণ শুরু করল, দু ড্র হলেও বিপদে পড়বে আর্জেন্টিনা। এবার 62 মিনিটে বক্সের মাথায় বল পেয়ে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল ভাসালেন হাওয়ায়। বোকা বনে গেলেন লাইন থেকে বেশ সামনে দাঁড়িয়ে থাকা অপ্রস্তুত গোলরক্ষক। হ্যাট্রিক, বার্সেলোনার জার্সিতে 29টি হ্যাট্রিক করেছেন, আর্জেন্টিনার জার্সিতেও 4টি, কিন্তু ক্যারিয়ারের 44তম হ্যাট্রিকটি মেসি ভুলবেন না কখনো। বদলি হিসেবে নামা ইকার্দি যোগ করার সময়ে সুযোগ হাতছাড়া না করলে বড় ব্যবধান হতে পারত। নতুন তারকা দিবালা মাঠে নামার সুযোগই পেলেন না, না হয়ে বরং ভালো হলো, ম্যাচটি পরিপূর্ণভাবে হয়ে গেল মেসি শো। আজকের দিনের জন্য মেসি একাই যেন হ্যারি হুজিনি নয়তো ডেভিড কপারফিল্ড। যেদিন মেসি নিন্দুকেরা মুখে যাই বলুন না কেন, মন থেকে প্রবল করতালি দিয়েছেন ব্রাভো ব্রাভো। অবিশ্বাস্য একটি ম্যাচ হয়েছে, যারা মিস করেছেন তারা হাইলাইট দেখতে পারবেন। আমি এক্স্যাক্টলি জানি না কোথায় হাইলাইট দেখাচ্ছে, কিন্তু আপনারা, আমি শিওর এই যুগে আসলে কোনো কিছু আর অজানা থাকে না, জাস্ট গুগল ইট, আপনি পেয়ে যাবেন কোথায় হাইলাইট দেখাচ্ছে। অবশ্যই দেখতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। সময় হয়ে আসছে আরেকটি গান শোনা। গানের পরে, বিজ্ঞাপন বিরতির পরে আবার ফেরত আসছে আপনাদের মাঝে, শুনতে থাকুন এবং সাথেই থাকুন।
নদীর মাঝে বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। সাগরের মাতাল ঘান শুনেছি, ফসলের ওই কোতান পেয়েছি, সাগরের মাতাল ঘান শুনেছি, ফসলের ওই কোতান জেগেছে বন্দরে এবার প্রাণ, জেগেছে বন্দরে এবার প্রাণ, জেগেছে বন্দরে এবার ব্যথাবিহীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। এইবার খুলে দাও সকল পাল, দু হাতে তুলে নাও কঠিন হাল, এইবার খুলে দাও সকল পাল, দু হাতে তুলে নাও কঠিন হাল, সম্মুখে সুন্দর আগামী কাল, সম্মুখে সুন্দর আগামী কাল, সম্মুখে সুন্দর আগামীকাল, ব্যথাবিহীন দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি।
সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই।
Thank you. The 2017 4EB Radiothon is your opportunity to say thank you to our amazing volunteers. 4EB volunteers have been broadcasting news, sport, music and variety content from around the world for almost 40 years, and this year's Radiothon is your opportunity to show your support to the station we all enjoy. Say thank you during the 2017 Radiothon, October 6 to 15. Stay tuned to 4EB FM for details.
Hi there, this is Lord Mayor Graham Quirk. Don't forget the garden this spring cleaning season and make the most of Council's free green waste tipping weekends. During the summer storm season, loose tree branches can become dangerous in high winds, while blocked gutters can cause leaking roofs. Make sure you're prepared by disposing of your green waste for free at one of our resource recovery centres on the 7th and 8th of October or the 21st and 22nd of October. For more information, visit www.brisbane.qld.gov.au or contact Council on 3403 8888.
বিজ্ঞাপন বিরতি এবং গানের পরে আবার ফেরত এলাম। আগের গানটি যেটি শুনলেন নদীর মাঝি বলে, গানটি গিয়েছেন সুজিত মোস্তফা এবং গানটির গীতিকার ছিলেন আবু হেনা মোস্তফা কামাল, যিনি সুজিত মোস্তফার বাবা। গানটি প্রিভিয়াসলি এর আগে আমাদের প্রবাদ প্রতিম শিল্পী রুনালেলা গিয়েছেন বিটিভিতে এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে। একটি একটি দেশাত্মমূলক গান এবং একটি মোটিভেটিং গান যেটাকে আমরা বলে থাকি, অত্যন্ত সুন্দর একটি গান এবং অনেক বছর পরে গানটিকে আবার নতুন করে গিয়েছেন সুজিত মোস্তফা। থ্যাংক ইউ সুজিত ভাই আপনাকে এই জন্য। পরবর্তী খবর, খুবই ইন্টারেস্টিং একটা খবর এবং খুবই দারুণ একটি খবর অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে বাংলাদেশে পেপ্যাল আসছে। বাংলাদেশে আমরা জানি, এখানে আমরা যারা ইউজ টু, মোটামুটি সকম বেশি সবাই ইউজ টু, আমরা অনলাইন শপিংয়ে আমরা অনলাইন থেকে প্রায় এটা সেটা কিনে থাকি, এমনকি অনেক সময় এই বেশ কিছুদিন আগে ছিল এরকম যে রেডিও ফোর ইবি সদস্য যদি আপনারা হতে চান তবে প্রেফার্ড পেমেন্ট অপশন ছিল হচ্ছে পেপ্যাল। এবং সেই সময় যাদের পেপ্যাল ছিল না বা যারা খুব একটা ইউজ করে না, তারাও অনেকে উৎসাহিত হয়ে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। তো পেপ্যাল আমরা জানি খুবই ফ্লেক্সিবল একটা ওয়ে অনলাইনে শপিং করার জন্য। এখানে আপনি আপনার ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক ডিটেলস আপনি সংরক্ষিত রাখতে পারেন, এটা এবং যথেষ্ট সিকিউর। সেখানে রাখার পরে আপনি যেখান থেকেই শপিং করবেন, তারা যদি পেপ্যাল অ্যাকসেপ্ট করে থাকে, আপনাকে জাস্ট পেপ্যাল ওয়েবসাইটে লগ ইন করতে হবে, দ্যাটস অল। আপনাকে ওখানে কোনো কার্ড নাম্বার দিতে হবে না, কিছু দিতে হবে না, পেপ্যাল পে করে দেয় এবং পেপ্যাল পরবর্তীতে আপনার নমিনেটেড যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে পেমেন্ট মেথড আছে সেটা আইদার ক্যান বি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ব্যাঙ্ক ট্রান্সফার, যেটাই হোক না কেন সেখান থেকে সে টাকাটা নিয়ে নেয়। এবং সেই জন্য সে অধিকাংশ ক্ষেত্রে সে কোনো এক্সট্রা সার্ভিস চার্জ রাখে না। তো পেপ্যাল বাংলাদেশে এখন অ্যাভেলেবল হচ্ছে, আসছে বাংলাদেশে। বাংলাদেশেও বর্তমানে অনলাইনে শপিং বেশ বেড়েছে। ই কমার্স যে জিনিসটা আমরা বলে থাকি যে নোটবিহীন বাণিজ্য, সেটাও বেশ খানিকটা বেড়েছে মানুষ, কারণ ইন্টারনেটের প্রাপ্যতা, সহজলভ্যতা এবং একই সাথে প্রাপ্যতা দুটিই বেড়েছে মানুষের। আমার মনে হয় জীবনযাত্রার মানও খানিকটা হয়তো বেড়েছে বাংলাদেশে, হয়তো না, আমি আসলে বলবো যে বেড়েছে, কারণ আমার বেশ কয়েকটা যে প্রিভিয়াস যে ভিজিট হলো দেশে, তাতে আমার কাছে মনে হয়েছে মানুষ এখন আগের থেকে বেশ খানিকটাই এগিয়ে আছে, প্রতি বছরে আগাচ্ছে। কিন্তু এই যে উন্নত বিশ্বের সাথে উন্নয়নশীল বিশ্বের যে দূরত্বটা, সেটা এতদিন ধরে যখন আমরা মুখে কচকচানি করে বলে আসছি যে বিশ্বায়নের যুগে দূরত্বটা কম হওয়া উচিত, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষও হয়তো এই ব্যাপারটাতে বেশ আন্তরিক। আসলে যতদিন না পর্যন্ত মানুষ আন্তরিক হবে, ততদিন পর্যন্ত আপনি তাদেরকে নতুন প্রযুক্তি বা নতুন ধ্যান ধারণা যাই বলে থাকুন না কেন, সেটা যদি তারা গ্রহণ না করে তাহলে তো আসলে এগিয়ে যাওয়াটা হয় না। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এখন যে নতুন ভবিষ্যৎ প্রজন্ম আছে, আছে যারা এখন অনেকাংশেই অনেকখানিতেই যারা ব্যবস্থাপনা করছেন, অনেক ক্ষেত্রে যারা ব্যবস্থাপনা করছেন বা দিক নির্দেশনা দিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে যারা পলিসিও মেকিং করছেন, তারা যথেষ্ট আধুনিক। এবং এই কারণে যেটা হচ্ছে যে জনগণের মধ্যেও নর্মাল যা মানে যারা ইউজুয়াল মানুষ আছেন, যারা তারাও বেশ খানিকটা এই ব্যাপারগুলোতে আন্তরিক হয়ে আসছেন। এবং মানে যখন কার্ডে পেমেন্ট করা, আমি যখন দেশ ছেড়েছি তখনও খুব খানিক কিছু দেশে, খানিক কিছু দোকানে, খুব অভিজাত কিছু দোকানে বা খুব অভিজাত কিছু শপিং মল ছাড়া খুব একটা কার্ড পেমেন্ট অ্যাকসেপ্টেড হতো না। কিন্তু এখন আমি গিয়ে দেখলাম যে মোটামুটি সমস্ত শপিং মলে এখন কার্ডে পেমেন্ট অ্যাকসেপ্টেড হয় এবং সেজন্য তারা এক্সট্রা কোনো চার্জ বা নাথিং কিছু রাখে না। তারা সব রকমের পেমেন্ট গেটওয়েই অ্যাভেলেবল এখন বাংলাদেশে। পেপ্যালটা শুধু বাকি ছিল, পেপ্যালটা আসছে, তা আমি একটু পড়ছি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা পেপ্যাল সেবার জন্য অপেক্ষা করছেন। অর্থ স্থানান্তরের জন্য অনলাইন প্ল্যাটফর্ম পেপ্যাল বাংলাদেশে চালু হচ্ছে 19 অক্টোবর। বাংলাদেশ আইসিটি এক্সপো 2017 দ্বিতীয় দিন পেপ্যাল সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। জুনায়দ আহমেদ জানান, সোনালী রূপালী ব্যাংকসহ 9টি ব্যাংকে পেপ্যাল সেবা পাওয়া যাবে। বেশ কিছুদিন ধরে পেপ্যাল কর্তৃপক্ষ বাজার যাচাইসহ নানা পরীক্ষা চালিয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশের কথা ভেবে বাংলাদেশে পুরোপুরি পেপ্যাল সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশের ফ্রিল্যান্সার উপকৃত হবেন, এছাড়া রেমিটেন্স আসা হার বাড়বে, ডিজিটাল ট্রানজাকশন বাড়বে। জুনায়দ আহমেদ বলেন, ডিজিটাল ট্রানজাকশন, ডিজিটাল লেনদেন, ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি আমরা। ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এ ধরনের সেবা চালু করা গুরুত্বপূর্ণ। পেপ্যাল চালু হওয়ার 9টি ব্যাংকের 12,000 শাখা থেকে সেবা পাওয়ার সুযোগ হবে। চলতি বছরের এপ্রিল মাসে দেশে পেপ্যাল চালুর জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ। বাংলাদেশে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বানে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। পেপ্যাল জুমের ক্যালিফোর্নিয়ার সদর দপ্তর অনুষ্ঠিত ওই বৈঠকে পেপ্যালের জুম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জুলিয়ান কিং। পরে মে মাসে দেশে পরীক্ষামূলকভাবে পেপ্যালের সেবা, যেটা জুম নামে পরিচিত আমাদের দেশে, প্রবলি চালু করে সোনালী ব্যাংক। ব্যাংকটির সবকটি শাখায় সেবাটি দেওয়ার জন্য একটি পরিপত্র জারি করা হয়। এতে শুরুতে বৈদেশিক রেমিটেন্স আহরণ ও বিতরণ কার্যক্রম চালুর কথা বলা হয়, তবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে অর্থ লেনদেনের সুবিধা ছিল না। দীর্ঘদিন ধরে পেপ্যাল সেবাটি চালু করার চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশ। এতে ডিজিটাল বাংলাদেশের সফলতার আরেকটি মুকুট যুক্ত হয়েছে, সফলতার আরেকটি মুকুট যুক্ত হলো, এ কথা বলেছেন জুনায়দ আহমেদ। বাংলায় গুগল সেবা ও ফেসবুকে প্রশিক্ষণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 16 কোটি মানুষের দেশ আমরা, এখানকার জনসংখ্যার বেশিরভাগ তরুণ। ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বে প্রশংসিত। গুগল ফেসবুকের অনেক সেবাই বাংলাদেশে আসছে। ফেসবুক বাংলাদেশে 10,000 তরুণকে ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ দেবে। 2021 সাল নাগাদ তথ্য প্রযুক্তিতে 5 বিলিয়ন মার্কিন ডলারের আয় লক্ষ্যমাত্রার পথে এগিয়ে যাওয়ার কাজ করছেন তারা। পেপ্যাল কি, এরপর একটু একটু হালকা ব্রিফলি কিছু বলা আছে এখানে, সেই বিষয়ে আমি আর যাচ্ছি না, কারণ পেপ্যাল কি আমরা কম বেশি সবাই জানি। তো এইটা একটা ভালো ওয়ে, আপনারা যারা দেশে টাকা পাঠান তারা কিন্তু পেপ্যালের থ্রু টাকা পাঠাতে পারেন। ব্যাপারটি খুবই ইজি, যে আপনি যাকে পাঠাবেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের ক্ষেত্রে এটা এখনও ডিফারেন্ট হতে পারে, কিন্তু এখানে যা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি যাকে টাকাটা পাঠাবেন তার একটি পেপ্যালে অ্যাকাউন্ট করতে হবে এবং আপনার একটি পেপ্যাল অ্যাকাউন্ট করতে হবে। তারপরে কিছুই না, সে শুধু আপনাকে তার ইমেল অ্যাড্রেসটা দেয়, যেইটা অর্থাৎ যার ইউজ তার যে ইউজার নেম AKA ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি লগ ইন করেন, সেও তার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে থাকে। সে শুধু আপনাকে তার ইমেল অ্যাড্রেসটা দেবে, আপনি ওখান থেকে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিতে পারবেন এবং বাকিটুকু প্রসেসিং পেপ্যাল নিজে করে থাকে। এবং সাধারণত এক থেকে দুদিনের মধ্যে টাকা চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে আরও তাড়াতাড়ি যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি দেশ টু দেশ, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং আদার কমপ্লিকেশনস। যাই হোক, এটা একটা ভালো খবর, এটা আসলে একটি ভালো খবর যে আস্তে আস্তে দেশ উন্মুক্ত হচ্ছে, দেশ বিশ্বের কাছে আর উন্মুক্ত হচ্ছে, নতুন প্রযুক্তির সাথে দেশ ইউজড হচ্ছে, মানিয়ে নিচ্ছে দেশ নিজেকে। একটি ডায়লগ দিতে ইচ্ছা করছে, অনেকদিন আগে বাংলাদেশের গাজী প্লাস্টিক ট্যাঙ্কের একটি অ্যাড ছিল এক সময়, এবং সেখানে প্রয়াত অভিনেতা গোলাম মোস্তফা বলতেন, বিশ্বের সাথে এগিয়ে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালোই লাগে। তো আমি আজ তার কথা, সেই কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আমি বলছি, বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে দেশ, আসলে ভাবতে ভালো লাগে। যাই হোক, আরেকটি মজার খবর, সেটি কোনো কিছু সাথে রিলেটেড না, সেটি একটি ফ্যাক্ট। সেটা হচ্ছে যে আজকাল কিশোর বয়সে, কিশোর বয়সী যারা ছেলে এবং মেয়ে আছে, তারা খাবারের ব্যাপারে বেশ খানিকটা হিসাব নিকাশ করছে, যেটা ভালো। এবং এই হিসাব নিকাশের মেইন যে ক্রাইটেরিয়া এবং মেইন যে রিজন বিহাইন্ড দ্যাট, সেটা হচ্ছে ওজন কমিয়ে ফেলতে হবে এবং থাকতে হবে এবং হিসাব করা শারীরিক মাপে দেখতে হবে সবার থেকে ভালো। তারপরে এটা খাবো না, ওটা খাবো না, এতে ওজন বেড়ে যাচ্ছে, তাতে ওজন কমে যাচ্ছে, এইরকম বয়সে ঠিক মতো না খেয়ে এটা সেটা যে খাবার তারা বাদ দিচ্ছে, এটাকে আসলে ঠিক না ভুল, সেটা নিয়ে হালকা একটা প্রতিবেদন এসছে। বারডেম, ঢাকার বারডেম জেনারেল হসপিটালের প্রধান পুষ্টি কর্মকর্তা শামসুন্নাহা নায়েদ বলেছেন, সাধারণত আমাদের দেশে ছেলেদের উচ্চতা বাড়ে 17 বছর পর্যন্ত এবং মেয়েদের বাড়ে 16 বছর পর্যন্ত। এরপর অনেকের ক্ষেত্রেই উচ্চতা বাড়ে না। এর মধ্যে কেউ যদি প্রোটিন, শর্করা বা অন্য সব খাবার খাওয়া বন্ধ করে দেয়, তাহলে উচ্চতা কমে যাবে এবং পরবর্তীতে নানা ধরনের অসুখ দেখা দিতে পারে। খেয়াল রাখতে হবে পরে ওজন কমানো যাবে, কিন্তু একবার উচ্চতা বাড়ার বয়স শেষ হয়ে গেলে কিন্তু আর লম্বা হওয়ার সুযোগ থাকবে না। সমস্ত বাবা মাদের দৃষ্টি আকর্ষণ করছে, এখানেও যারা আছেন, মানে যাদের টিনেজ বাচ্চারা, এরকম খাবারের ব্যাপারে বেশ খানিকটা হিসাবই, আমি বলবো যে তারা একটু সচেতনতা তৈরি করতে পারেন। আমি জানি এখানকার না, লাইক এখনকার কিডস যারা ভেরি স্মার্ট, তারা আমাদের থেকে হয়তো বেশি জানে মোস্ট অফ দ্য টাইম, এবং হয়তো তারা ঠিকটাই জানে, তবু তাদেরকে যদি একটু হালকা মানে মোটিভেট এবং গাইড করা যায় যে যে সময় পর্যন্ত তারা বাড়ছে, অর্থাৎ উচ্চতায় বাড়ছে, হাইটে বাড়ছে, সেই সময়টা পর্যন্ত যদি তাদেরকে একটু সব খেতে দেয়, ইটস মোর লাইক ব্যালেন্স ডায়েট। সুষম খাবারের বিকল্প কিন্তু কিছু নেই। আপনি শর্করা বন্ধ করে দিলেন বা আপনি চর্বি বন্ধ করে দিলেন, তাতে যে আপনার তেমন কোনো লাভ হবে তা না। আসলে ব্যক্তিগতভাবে পার্সোনালি আমার কথাগুলো বলা ঠিক না, কারণ আমি নিজেও সুষম ডায়েট করি না, এবং সেটা হয়তো অনেকাংশেই আপনারা যারা আমাকে চেনেন তারা হয়তো আমাকে, আমার মনে হয় আমাকে দেখলেই তারা বুঝতে পারেন, যারা আমাকে আগে দেখেছেন এবং যারা বর্তমানে দেখছেন তারা হয়তো ধরতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি নিজেও এই জিনিসগুলো খুব একটা মানি না, কিন্তু আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি, কিন্তু আমি মানতে পারি না। তো বিশ্বাস করি যে সুষম খাবারের বিকল্প কিছু নেই, এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চারা যেন সুষম খাবার যেন খায়। অনেকেরই ধারণা যে বাচ্চা মোটা হয়ে গেলে বা তার নির্দিষ্ট ওজন ছাড়িয়ে গেলে সে আর লম্বা হবে না, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। বাচ্চা লম্বা হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। টিনে ছেলেমেয়েরা আজকাল প্রোটিন খেতে চাচ্ছে না, স্পেশালি মেয়েরা প্রোটিন খেতে চায় না, তারা বলে থাকে যে অনেকে যে আমি ডিম খাই না বা দুধ খাই না, তবু ওজন বেড়ে যাচ্ছে। কথাটা হচ্ছে যে প্রোটিন, ও আবার উল্টো ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রোটিনের ইনটেক অনেক বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। তো এইখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, ছেলেরা হয়তো তাড়াতাড়ি বাফট আপ হওয়ার জন্য প্রোটিন বেশি খাচ্ছে, এখানে তো প্রোটিন শেক বেশ খানিকটা পাওয়া যায় এবং সেটাই হয়তো তারা বেশি করে খাচ্ছে, ওয়েজ মেয়েরা হয়তো কিছুই খাচ্ছে না, মানে তারা স্লিম থাকার জন্য, স্লিক থাকার জন্য তারা একদম মানে সব কিছুই বাদ দিয়ে দিচ্ছে খাওয়া থেকে। তো এইটা কিন্তু অনেক ভুল ধারণা, এবং ঠিক মতো বয়সে যদি শর্করা বা প্রোটিন না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে বেশ ভালো রকমের হেলথ প্রবলেম হতে পারে। খাবার খাওয়া বা বেশি ক্যালোরিক খাবার বলতে অনেকেই ধরে নেন যে বাইরের তেলে ভাজা বা পোড়া খাবার, এটাও ভুল খাবার। বাইরে খাওয়া বন্ধ করতে হবে, খেতে হবে বাইরেতে তৈরি পুষ্টি খাবার, পুষ্টিকর খাবার। কৈশোরে যদি বাড়তি সচেতনতা রাখা যায় তাহলে তাকে শারীরিক পরিশ্রম করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, এবং সেই সাথে সব কিছু ভরপুর খেতে হবে। একবার একজন বিখ্যাত ফুড ক্রিটিক্স, আমার তার নামটি মনে নেই, কিন্তু আমি তো একটি ডকুমেন্টারিতে, এই ফুড রিলেটেড একটি ডকুমেন্টারি ছিল, সেখানে তিনি একটি খুব ভালো কথা বলেছিলেন যে ওবেসিটি, অর্থাৎ স্থূলতা এখন কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এটার মূলত কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বাড়িতে সবাই বাইরে কাজ করা শুরু করলো, তখন খাবার তৈরির যখন আর কোনো টাইম থাকতো না, খাবার তৈরির কাজটা চলে যায় হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে যে যারা মানে খাবার তৈরি করে, যেমন বিভিন্ন রকমের চেইন শপগুলো বা ফাস্টফুড রেস্টুরেন্টস বা আদার রেস্টুরেন্টস যেগুলো আছে, সেগুলো প্রসেস ফুড যেগুলো আমরা বলে থাকি, সেগুলোতে একচেটিয়ে সেগুলো ইউজ করা শুরু হলো, সেই ধরনের খাবার ইউজ করা শুরু হলো, এবং সেগুলোতে কিন্তু বেশ ধরনের প্রিজারভেটিভ, ইমালসিফায়ার এগুলো দেওয়া হয়ে থাকে। আপনি যখন ঘরে রান্ধেন তখন কিন্তু এগুলো থাকে না। তো তুই সেই ফুড ক্রিটিক বলেছিলেন যে মানে বলছিলেন আর কি যে তুমি যদি আমাকে বলো যে তুমি এখন একটা কেক খাবে, তারপরে চকলেট খাবে, ক্যান্ডিস খাবে, তারপরে তুমি অনেক বড় একটা বিফ স্টেক খাবে, এবং সেই পরে তুমি বেশ বাটার দিয়ে বেশ সুন্দর করে তৈরি সেটা টোস্ট খাবে, এবং সেই সাথে তুমি লাস্ট একটা আইসক্রিমও খাবে। তিনি বলেছিলেন, আমি কোনোটাতেই বাধা দেবো না তোমাকে, তুমি সব খেতে পারো, জাস্ট কুক ইট, জাস্ট এগুলো বাড়িতে তৈরি করো, কুক ইট ইউর সেলফ অ্যান্ড হ্যাভ ইট, ডোন্ট বাই ইট ফ্রম আউটসাইড, বাইরে থেকে এগুলো না কিনে ঘরে তৈরি করো এবং ঘরে খাও, তাহলে অনেকাংশেই সুস্থ থাকা সম্ভব। যাই হোক শ্রোতা বন্ধুরা, সময় হচ্ছে আবার একটি গানের, এবং গান এবং বিজ্ঞাপন বিরতির পরে আমি আবার ফেরত আসছি, কোথাও যাবেন না, সাথে থাকুন।
Are you looking to settle permanently in Australia? Our migration specialists at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurabh Agarwal, now on 0426 089 600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162 9257 or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
Back. Radio 4EB invites you to the Women's Luncheon on Saturday, October 21st. Be inspired by guest motivational speaker Anastasia Charita, learn something new, have fun, and enrich your life. The Radio 4EB Women's Luncheon is at the station, 140 Main Street, Kangaroo Point. Be there at 12:30 p.m. on Saturday, October 21st. For more information, call the station on 3240 8600. That's 3240 8600.
Thank you.
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদেরকে গুড বাই জানিয়ে বিদায় জানিয়ে এই জন্য একটু ভলিউমটা কমাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই অনুষ্ঠান আগামী সপ্তাহের অনুষ্ঠান শোনার আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। আপনারা যেভাবে প্রতি সপ্তাহে সুন্দর অনুষ্ঠান শুনছেন, আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছেন এবং আপনাদের সাথে রয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এটা চালিয়ে যাবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের এই পথ চলার যে মানে চালিকা শক্তি, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। সেটা মাথায় রাখবেন এবং স্টে টিউন, কিপ অন লিসেনিং, সাথে থাকুন, শুনতে থাকুন। আগামী অনুষ্ঠান শোনার আবার আমন্ত্রণ রইল। ততদিনের জন্য শুভ সন্ধ্যা, আবার দেখা হবে।
Listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi. the Persian language.
سلام عرض می کنم حضور شما
Hello and welcome to the Weekly Post.
همراه شو عزیز
چقدر خوبی ما
سلام شب خوش امشب چهارشنبه 19 مهر 1396 برابر با 11 اکتبر 2017 است و صدای من رو از رادیو فوریبی شهر بریزبن مرکز ایالت کوینزلند استرالیا میشنوید من بهروز هستم امشب تنها مهمون شما هستم و طی چند دقیقه ممکنه یه نفر دیگه هم توی استودیو با من باشه که به موقعش معرفی میکنم و اول از همه بگم که فرمت برنامه امشبمون یه مقدار با برنامه‌های دیگه‌مون فرق داره رادیو فوری بی ممکنه مطلع باشید از قبل اگه مطلع نیستید روی رادیو مردمیه در واقع کامیونیتی رادیو هستش و برنامه ما بخشی از گروه فارسی رادیو فوریبی هستش یه رادیو مردمیه که با نیروهای داوطلب میگرده و همچنین برای ادامه فعالیتش نیاز به کمک‌های همه جانبه و به خصوص مردمی داره این رادیو هر سال به مدت 10 روز یک کمپین به نام رادیو تون برگزار میکنه و طی اون تمرکز خودش رو بر روی جمع‌آوری کمک‌های مالی میذاره تو برنامه امشب ما از شما دعوت میکنیم که زمانی که آهنگ پخش میشه موسیقی پخش میشه با ما تماس بگیرید با شماره تلفن 07-3240-86-86 البته فقط وقتی که موسیقی پخش میشه شماره بعدا تکرار میکنم دوباره و در حد توان خودتون حتی به قیمت یه بلیت اتوبوس یا قهوه‌ای که تو روز میخورید به ما کمک کنید به رادیو در واقع کمک کنید کمک بزرگی خواهد بود همچنین میتونید از طریق سایت فوریبی که foribi.org.au هستش هم میتونید کمک مالی خودتون رو به رادیو برسونید و از رادیو ما که فکر میکنم تنها رسانه رسمی فارسی زبان کوینزلند باشه پشتیبانی کنید در ضمن علاوه بر اون با این کمکی که به رادیو میکنید وارد یه قرعه کشی هیجان انگیز هم میشید که جوایز بسیار خوبی داره شامل وچر مسافرتی به مبلغ 2000 دلار بلیط سفر به اروپا فکر میکنم باشه با چند تا جایزه خیلی خوبه دیگه به هر حال امیدواریم که با ما امشب تماس بگیرید و حمایت خودتون رو از ما نشون بدید خب ما میریم سراغ یه آهنگ و شماره که گفتم میتونید باش تماس بگیرید 07-3240-86-86 07-3240-86-86 هستش منتظر تماستون هستیم
You're listening to Radio 4EB broadcasting from Brisbane, southeast of Queensland.
This program is in Farsi, the Iranian language.